সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে হতে একটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররাতান সাফাহতুহু ফি ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন, একটি ফজিলত ইরশাদ করছেন। তিনি ইরশাদ করছেন যে যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, কেমন এই ফজিলত যে যদি কেউ দিনে 50 বার এই ছোট একটি আমল, অর্থাৎ খুব কম সময় লাগে এবং খুবই সহজ একটি আমল, এই আমলটি যদি কেউ করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিচ্ছেন যে কাল কিয়ামতের দিন সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য পাবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি সৌভাগ্যবান হতে চাই, আমরাও যদি এই সুযোগটা পেতে চাই, তাহলে আমাদেরকেও দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং অনর্থ কাজ ইত্যাদি বাদ দিয়ে চেষ্টা করতে হবে যে সবসময় আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি। এতে আমাদের দিনটাও বরকতময় হবে, অন্তরও আলোকিত হবে, আর এর ফজিলত তো রয়েছেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সেই জানাটা কতটুকু অথেন্টিক? আমরা অনেকেই অনেক কিছু শোনার মাধ্যমে জানি, আবার অনেকেই অনেক কিছু পড়ার মাধ্যমে জানি, আর পড়ার মাধ্যমে যেই বিষয়গুলো আগে আমরা জানতে পেতাম, তো সেগুলোর মধ্যে বেশিরভাগ অথেন্টিক হতো, নির্ভুল হতো। কেন? কারণ তখন কলম তারাই ধরতো যারা এতে পারদর্শী আর যাদের ওই শাস্ত্রে জ্ঞান রয়েছে, আর শুধু জ্ঞান নয় বরং তাদের অনেক সুদূর প্রসারিত গভীর জ্ঞান রয়েছে সেই বিষয়ে, খুবই অভিজ্ঞ তারা, সেই বিষয়ে তারা কলম ধরত। কিন্তু আমরা বর্তমানে এমন এক যুগে এসেছি যে সেই যুগে যে কেউ যায় লিখতে পারে, যে কোনো জায়গায় লেখা যায়। তো এই ক্ষেত্রে কী হয়ে যায় যে মাঝে মাঝে এমন কিছুও লেখা হয়ে যায় বা এমন কিছুও জানানো হয়ে যায় যা ভুল, সেই তথ্যটা যার কোনো রেফারেন্স নেই, একদমই ভুল এমন কিছু জানা হয়ে যায়। আবার এর মধ্যে যদি শোনা কথার ব্যাপারে বলি, যেগুলো কানে শুনেছি, একজনের মুখ থেকে শুনেছি, একজনের মুখ থেকে এসছে, তাহলে তো বলতেই পারি যে এটা কতটুক সঠিক হবে এর কোনো নিশ্চয়তা নেই। এমনই কিছু বিষয় আমাদের দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট, এমনই একটি বিষয় সম্পর্কে আজ আমরা জানব, তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান, তাহলে সঠিক কোনটি? মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ আলোচনা করব একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার কাছে প্রশ্ন করা, একটি প্রশ্ন এবং তার উত্তর, এবং সেই ভিডিও ক্লিপে দেয়া মদিনী ফুলের সাথে সংশ্লিষ্ট। তো আসুন সর্বপ্রথম আমরা ইনশা আল্লাহ তালা সেই ভিডিও ক্লিপটি দেখে নেব।
সমাজে বিভিন্ন চিন্তাধারার মানুষ দেখতে পাওয়া যায়, আর তাদের মধ্যে কতক মানুষ নানান ভ্রান্ত ধারণা ধারণ করে থাকে। যেমনটি কিছু মানুষ মাগরিবের পর লাইট জ্বালানো জরুরি মনে করেন। এই ধারণার ভিত্তিতে মানুষ এই চেষ্টা করে যে মাগরিবের পর বিশেষত বাড়িতে আর সাধারণত অফিস ইত্যাদিতে কমপক্ষে একটি লাইট অবশ্যই অন করে রাখবে, যেন মাগরিবের এমন গুরুত্বপূর্ণ সময়ে অদৃশ্য মাখলুক তথা জিনদের এটি দেখানো উচিত যে এই জায়গাটি নির্জন নয়, এখানে মানুষের বসবাস রয়েছে। এজন্য শয়তান জিনদের জন্য নো এন্ট্রি। এর পাশাপাশি মাগরিবের সময় বাচ্চাদেরকে ঘরে নিয়ে আসা আর খোলা আসমানে না থাকতে দেয়া আর মাগরিব থেকে এশা পর্যন্ত ঘুমানো নিষেধ মনে করা, এসব কাজ মানুষের মাঝে দেখা যায়। প্লিজ শায়েখ, এসব কিছুর বাস্তবতা সম্পর্কে আমাদেরকে বলুন, কী এর বাস্তবতা, কী কল্পকথা?
জিনেরা যদি আলো দেখে পালিয়ে যায় তবে তো কবিরাজদের ব্যবসা ঠান্ডা হয়ে যাবে। যখন জিনে ধরবে তখন আলো জ্বালিয়ে নেবেন, জিন পালিয়ে যাবে। মূলত এমনটি নয়, আলোকে ভয় পায় না ভাই, তারা ভয় দেখাতে পারে, আলোতেও ভয় দেখাতে পারে। এই ধারণাটাই ভুল, আর এমন ধারণায় যদি আলো জ্বালায়, যদি এর প্রয়োজন না থাকে তাহলে তো এটা অপচয় হয়ে যাবে, অযথা ব্যবহার হবে, অযথা কারেন্ট খরচ হলো, টাকা খরচ হয় এর ফলে। তো এসব তো মোটেও করা উচিত নয়। অবশ্য যদি এমনিতেই প্রয়োজন হয়, মাঝে মধ্যে বাড়িতে অন্ধকার বেশি থাকে, এমন বিল্ডিং চারদিকে এমন পরিবেশ বিরাজ করে, বিল্ডিং পাশাপাশি হয়ে থাকে আর জানালাও এমন নাই যার কারণে আলোর প্রয়োজন হলে, ঠিক আছে, দিনের বেলাও আলো জ্বালানো যাবে। অবশ্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, অকারণে এখন মনে করুন দিন আলো আসছে, অন্য কোনো সমস্যাও নেই, এখন যদি অযথা দরজা বন্ধ করে আলো জ্বালায় তাহলে এটি অপচয়। কোনো দরকার হলে ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা লাগলে, ধুলা উড়লে, কোনো সমস্যা হলে বা যে কোনো সমস্যা হলে এর কারণে দরজা জানালা বন্ধ করলে, এখন লাইটের প্রয়োজন হলে জ্বালানোর তো জ্বালাতে পারেন, তাছাড়া অযথা আলো জ্বালাবেন না অকারণে, সেটা দিন হোক কিংবা রাত। অবশ্য ঘরের সদস্য রয়েছে, একটা বাতি জ্বালানোর প্রয়োজন থাকে, কেউ উঠলে, ওয়াশরুমে গেলে বা সন্তান ভয় পেলে, যে কোনো কারণে কেউ হেঁটে আসছে, এখন ঘরের কোনো সদস্য উঠে ওয়াশরুমের দিকে যেতে পারে বা উঠে তার ভয় লাগতে পারে, তো এ ধরনের কোনো প্রয়োজন হলে নিশ্চয়ই বাতি জ্বালাতে পারবেন। তবে মনে রাখবেন, যখন প্রয়োজন হবে 100 বাতি জ্বালান, 100 প্রয়োজন হলে, আর প্রয়োজন না হলে একটিও জ্বালাবেন না। আচ্ছা, দ্বিতীয়ত, এখানে বাচ্চাদেরকে সূর্যাস্তের পর থেকে নিয়ে ঈশার সময় শুরু হওয়া পর্যন্ত বাহিরে যেতে দেওয়া উচিত না, কারণ আল্লাহ পাক তার মখলুকের মধ্যে যাকে চান তাকে ছেড়ে দেন, তারা আসেন, আর ছোট বাচ্চারা দুর্বল হয়ে থাকে, তাদেরকে তাড়াতাড়ি এ ধরনের আসরের সম্ভাবনা রয়েছে, কাজেই এটি বাস্তবিকই এই সময়ে বাচ্চাদের বাহিরে বের না করা উচিত, এটি উত্তম, এতেই কল্যাণ রয়েছে। ঈশার সময় শুরু হয়ে গেল তখন আর ওই অবস্থা থাকে না, এই জিন্নাত ইত্যাদি তারা হয়তো তাদের আবাসস্থলে চলে যায়, আবার মাগরিবের পর আবাদ এলাকায় চলে আসে। মাগরিবের টাইম শুরুর পর ঈশা পর্যন্ত তারা জনসমাবেশে চলে আসে, পরবর্তীতে নিজের মতো যা ইচ্ছে তা করে, এ সময় কোনো বাচ্চা আক্রান্ত হতে পারে। আর মাগরিব থেকে ঈশা পর্যন্ত ঘুমানো পুরুষের জন্য বিশেষ করে নিষেধ রয়েছে, যেন তাদের জামাত হাত ছাড়া না হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
কত সুন্দর মদিনী ফুল ছিল, কত সুন্দর প্রশ্ন ছিল, আর আলহামদুলিল্লাহ তাআলা আজকের আলোচনা করার জন্য এবং এই ভিডিও ক্লিপ আমির আহলে সুন্নাতের যে প্রশ্ন উত্তর আমরা শুনলাম, সেই প্রশ্ন এবং আমির আহলে সুন্নাতের উত্তরের থেকে আমরা যে মদিনী ফুলগুলো পাই, সেই মদিনী ফুলগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আলহামদুলিল্লাহ তাআলা মদিনী চ্যানেলের প্রিয় মুখ এবং খুবই বিজ্ঞ মুবাল্লিক রফিক আত্তারি ভাই রয়েছেন। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ,
প্রথমত আপনার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি আজ উপস্থিত হয়েছেন। আর এরই সাথে এটাও জানতে চাইব যে আপনিও শুনলেন, আমিও শুনলাম, আমাদের দর্শক শ্রোতারাও শুনল যে আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার কাছে দুটি প্রশ্ন করা হয়েছে এবং দুটি প্রশ্নই সূর্য অস্ত যাওয়ার যে সময়ের পর থেকে নিয়ে এশা শুরু হওয়া পর্যন্ত সময়ের মধ্যে বাতি জ্বালানো, অর্থাৎ খালি ঘর হোক, শূন্য ঘর হোক, কেউ থাকুক কিংবা নাই থাকুক, প্রয়োজন অপ্রয়োজনে বাতি যে জ্বালিয়ে দেয় এবং বাচ্চারা যদি বাহিরে খোলা আকাশে খেলতে থাকে তাদেরকে ঘরে নিয়ে আসা সম্বন্ধে প্রশ্ন। তো এই দুটি বিষয়ে আপনি কি মদিনী ফুল দিবেন, এটাকে কীভাবে আপনি দেখেন?
আলহামদুলিল্লাহ, এমনিতেও যে প্রশ্ন করা হয়েছে এটা খুবই একটা আপনার ইনফরমেটিভ একটা প্রশ্ন ছিল, জানার জন্য মানুষের জানার প্রয়োজন আছে। আর সর্বোপরি বলা হয় যে প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি।
জি,
প্রশ্ন না করলে কিন্তু জানা যায় না, আর প্রশ্ন করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়। সবাই সব প্রশ্ন করতে পারে না, প্রশ্নটাও যেন হয় অর্থবহ, যুক্তিযুক্ত। এমন প্রশ্ন আমি করব না যে যার উত্তর শুনে মানুষ প্রশ্নকারীকে বলবে যে এই লোকটার আসলেই কোনো জ্ঞান নেই। তো প্রশ্নটাও যেন হয় যুক্তিযুক্ত এবং প্রশ্নটা যেন হয় কল্যাণকর, অর্থবহ।
অবশ্যই।
তো আমির আহলে সুন্নাত এই বিষয়ে যে আপনার ক্লারিফাই করলেন, খুব চমৎকার তিনি ক্লারিফাই করেছেন। এর পরে আর কিছু বলার থাকে না। একটা জিনিসকে উনি খুব জোর দিয়েছেন, সেটা হচ্ছে প্রয়োজনে প্রয়োজনীয়তাকে আগে দেখা, যে আমার এখানে প্রয়োজন আদৌ আছে কি না। আমি দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখলাম, এটা অপচয়, নির্ঘাত এটা অপচয় নিঃসন্দেহে। সূর্যের আলো যেখানে প্রবেশ করছে সেখানে আমার লাইট জ্বালানোর কী প্রয়োজন? হ্যাঁ, যেখানে সূর্যের আলো যাচ্ছে না, অন্ধকার রয়েছে, সেখানে জ্বালানো যেতেই পারে। তারপর সন্ধ্যার সময় যে অহেতুক জ্বালিয়ে রাখা, অনেকে এটা মনে করে যে আপনার সন্ধ্যার সময় ঘরে বরকত আসে না, বরকত হয় না, যদি অন্ধকার থাকে বরকত রহমত এসে ফিরে চলে যায়, এমন একটা ধারণা সমাজে রয়েছে। আবার বলা হয়ে থাকে যে সন্ধ্যার সময় মৃত ব্যক্তিদের আত্মাগুলো তাদের স্বজনদের ঘরে আসে। তো এই বিষয়গুলো প্রচলিত রয়েছে সমাজে। তো এই বিষয়ে উনি আমির আহলে সুন্নাত শেখে তরিকাত উনি খুব সুন্দর ক্লারিফাই করেছেন। আচ্ছা, ছোটদের বিষয়টাও তিনি বলে দিয়েছেন। একটা জিনিস বিশেষত যেটা বলা হয়েছে, আসর থেকে নিয়ে এশা পর্যন্ত এই সময়টা ওলামা ইকরাম বলেন, বিভিন্ন কিতাবাদিতে এসেছে, যে ঘুমালে আপনার এক তো হচ্ছে যে তার ফরজ ইবাদত ফৌত হয়ে যাবে, এটা কাজা হয়ে যাবে। এর পাশাপাশি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে হাফজা, অর্থাৎ স্মরণ শক্তি দুর্বল হতে থাকে, মানুষের ক্ষীণ হতে থাকে। এখন আপনিই বলুন যে কোনো একজন মানুষ, কেউ কি চাইবে যে আমার স্মরণ শক্তি দুর্বল হোক?
কখনোই না।
তো কাজেই এটাও অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত অনেকেরই ঘুমানোর অভ্যাস আছে। এটা একবার যদি এই অভ্যাসটা লেগে যায় তাহলে কিন্তু এ থেকে ফিরে আসাটা খুব মুশকিল, অসম্ভব বলবো না তবে মুশকিল। কারণ মানুষ, অনেক সময় আমরা বলি যে মানুষ হচ্ছে একটা কথার কথা দিয়ে মানুষ বোঝায় যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। একজন মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তখন অভ্যাস যা করতে বলে সে তাই করে, এই জন্য এই কথাটা বলা হয়েছে। আপনি দেখবেন কাইলুলা করা সুন্নাত। এখন দুপুরবেলা আপনি যদি একটু কাইলুলা করেন, এখানে কাইলুলার নিয়তে কাইলুলা করা এই উদ্দেশ্যে যে আমি রাত জেগে ইবাদত করব, রাতে যখন আমার ঘুম ভাঙবে আমি উঠে তাহাজ্জুদ পড়ব। এছাড়া যদি কোনো উদ্দেশ্য না থাকে, আপনি কেন দুপুরে কাইলুলা করবেন? আরেকটা উদ্দেশ্য থাকতে পারে সুন্নাতের উপর আমলের নিয়তে, যেটা হচ্ছে কাইলুলা করা, অর্থাৎ সামান্য সময়ের জন্য একটু বিশ্রাম নেয়া, ঘুমিয়ে পড়া, একটু রেস্ট নেয়া, এটা হচ্ছে সুন্নাতে মোবারকা। আর এটা এই জন্যে আল্লাহ নবী করতেন যেন রাতে রাত জেগে তিনি ইবাদত করতে পারেন। ঘুমেরও শরীরের একটা শারীরিক একটা চাহিদা আছে, ঘুম, নিদ্রা। তো সেক্ষেত্রে এখন যারা দেখা যায় যে আসর থেকে মাগরিব কিংবা মাগরিব থেকে এসা এই সময়টুকু ঘুমায়, বেসিক্যালি তাদের রাতে কিন্তু আর্লি কিন্তু ঘুম আসে না, তারা কিন্তু রাত জেগে থাকে। একদম দুইটা তিনটা পর্যন্ত ঘুমিয়ে যাবে, যখন আজানের পূর্ব মুহূর্ত আসবে তখন কিন্তু শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয় যেন ফজরের নামাজটা তার মিস হয়ে যায়।
জি,
এটা নিঃসন্দেহে একটা খারাপ অভ্যাস। হ্যাঁ, অসুস্থ রয়েছেন সেটা ভিন্ন কথা, মাঝে মাঝে হয়ে গেল সেটা ভিন্ন কথা, এটা যেন অভ্যাসে পরিণত না হয়।
জি জি জি, আসলে আমি বলবো ঘুমের অভ্যাস যেটা,
জি,
সেটা কিন্তু ফিরিয়ে আনতে অনেক কষ্ট করতে হয় যদি কারো এই অভ্যাস হয়ে যায়।
শুধু ঘুমের অভ্যাস না, শুধু ঘুমের অভ্যাস না, একজন মানুষকে দেখবেন যে বাম হাতে খায়, আমি ফর এক্সাম্পল আমি দিচ্ছি, সে কিন্তু আপনি যতই তাকে ডান হাতে খাওয়াবেন, ডান হাতে অভ্যাস তাকে গড়ে তোলার জন্য আপনি তাকে চেষ্টা করবেন, সে ডান হাতে খেতে খেতে আবার কিন্তু বাম হাতেও এক লোকমায় একটা গ্রাস মুখে দেবে। কারণ কি? সে অভ্যস্ত যে দাঁত দিয়ে নখ কাটে, সে দেখবেন যে আপনার যতই তাকে নিষেধ করা হোক, যতই তাকে তিরস্কার করা হোক, সে কিন্তু লোকচক্ষুর অন্তরালে হলেও কিন্তু সে নখ কাটবে, কারণ সে অভ্যস্ত। এরকম প্রতিটা কাজ মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, সেই অভ্যাস, সেটা শুভ অভ্যাস হোক বা কু অভ্যাস হোক, ভালো কাজের অভ্যাস হলে তো ভালো, কিন্তু সেটা যদি কু অভ্যাস হয়, খারাপ অভ্যাস হয়, তখন সে অভ্যাস থেকে ফিরে আসাটা অনেক টাফ হয়ে যায়।
জি, খুব সুন্দর মদিনী ফুল দিয়েছেন। আসলে মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, প্রকৃতপক্ষে অভ্যাসের ব্যাপারে কিন্তু অনেক বিষয় রয়েছে। অভ্যাস মানুষের দৈনন্দিন কাজ হোক, মানুষের জীবন ধারণ হোক, এবং মানুষ যে জীবনযাপন করে এবং প্রতিটা কাজ করে, সে পড়ালেখা করুক কিংবা সে নিজের পরিবারের সাথে ভালো খারাপ আচরণ বা যেভাবেই সে নিজের জীবনটা অতিবাহিত করুক না কেন, অভ্যাসের অনেক বড় কার্যকারিতা রয়েছে। যে দেখা যায় যে যার ভালো ব্যবহার করার অভ্যাস রয়েছে, সবার সাথে ভালোভাবে কথা বলার অভ্যাস রয়েছে, সে চাইলেও কিন্তু মানুষকে রাগ দেখাতে পারে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এরকমভাবে যার ভালো কিছু করার অভ্যাস রয়েছে, সে চাইলেও কিন্তু খারাপ কিছু করতে পারে না, তার কাছে বারবার বাধা চলে আসে। তো আমাদের উচিত আমরা যেন সবসময় খেয়াল রাখি আমার কি অভ্যাস হচ্ছে, আমি কোন বিষয়টাকে অভ্যাসে পরিণত করছি। অনুরূপ আমার যারা অধীনস্থ রয়েছে, আমার ছেলে হোক, মেয়ে হোক, আমার ছাত্র হোক, শিক্ষার্থী হোক, যারাই আমার অধীনস্থ রয়েছে, তারা কোন কোন অভ্যাসটাকে নিজের অভ্যাসে, কোন কোন কাজটাকে নিজের অভ্যাসে পরিণত করছে। যদি সেটা স্টাডি হয়, পড়ালেখা হয়, যদি সেটা নামাজ হয়, তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি সেটা মোবাইল ব্যবহার হয়, নিজের সময় অপচয় করা হয়, বা খাবার অপচয় করা হয়, বা বিভিন্ন বিষয় অপচয় করা হয়, তাহলে কিন্তু সেটা থেকে নিষেধ করা কিন্তু আমাদের দায়িত্ব। এখানে কিন্তু অপচয়ের বিষয়টাও আমির আলে সুন্নাত বলেছেন যে যদি অপ্রয়োজনে লাইটটা অপ্রয়োজনে জ্বালানো থাকে তাহলে কিন্তু সেটা অপচয় হবে। আর যেহেতু অভ্যাসের কথা বলছেন, অভ্যাসের সাথেও কিন্তু অপচয়ের একটা কানেকশন আছে।
আপনি দেখবেন,
জি,
যেহেতু এখানে দুটো বিষয় একত্রিত হয়ে গেছে, একটা চলছিল অভ্যাসের কথা, এরপর চলে আসলো অপচয় এবং অপব্যয়।
জি,
এক তো হচ্ছে যে আপনার অভ্যাসটা দেখতে হবে যে ভালো কাজের অভ্যাস না মন্দ কাজের। যেমন ফর এক্সাম্পল, কারো তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে, সে দেখবেন সেই নির্দিষ্ট সময় তার ঘুম ভেঙে যাবে।
জি,
এই অভ্যাসকে নিঃসন্দেহে আপনি খারাপ বলতে পারেন না, এটা ভালো অভ্যাস। অনুরূপভাবে যেটা আপনার যেই কাজটা মানুষের দুনিয়া এবং আখেরাতে, শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক,
জি,
যে কোনো ক্ষেত্রে সেটার সুফল বয়ে আনে, কল্যাণ বয়ে আনে, উপকারিতা যার রয়েছে, সেটা নিঃসন্দেহে ভালো অভ্যাস। সেটা দুনিয়াবী হোক কিংবা ইহলৌকিক হোক কিংবা পরলৌকিক হোক,
জি,
আর যেই অভ্যাস মানুষের জন্য ক্ষতিকর, অকল্যাণকর, তার অর্থ অপচয় হচ্ছে, তার সময় অপচয় হচ্ছে, টাইম ম্যানেজমেন্টের আপনি একটা কথা বললেন,
জি,
তো সফট স্কিলের ভাষায় টাইম ম্যানেজমেন্টের অনেক গুরুত্ব রয়েছে। যে মানুষ তার জীবনের টাইমকে ম্যানেজ করতে পারে না, সে কখনো সফল হতে পারে না। আপনি দেখবেন ইতিহাসের মধ্যে যত সফল ব্যক্তি রয়েছে, যারা যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, বড় বড় উদ্যোক্তা রয়েছে, তাদের জীবনটা যখন আপনি একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন যে তার জীবনে প্রতিটা কাজ, প্রতিটা কাজ তার সময়ের ছকের মধ্যে গাঁথা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। সে কখন গোসল করবে, কখন নাস্তা করবে, কখন সে স্টাডি করবে, কখন সে মিটিং করবে, কখন সে তার বিজনেস পারপাসে সে ট্যুর করবে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক তার যে রান করে সেটা টাইম সময় ব্যবস্থাপনার মাঝে করে। তো এই জিনিসটাকে যেটা বলতে চাচ্ছি উইদিন ভেরি শর্ট আপনার ইয়েতে ইন এ ওয়ার্ড আমি যেটা বলবো যে মানুষকে সময় ব্যবস্থাপনার মাঝামাঝি সময় ব্যবস্থাপনার পাশাপাশি তাকে বদ অভ্যাস থেকে ফিরে আসতে হবে, আর উত্তম অভ্যাস তার মাঝে গড়ে তুলতে হবে যা তার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণকর।
জি অবশ্যই। আর যারা সফল হয়েছে তারা নিজের সময়কে অপব্যবহার না করে সময়কে যথার্থ ব্যবহারের কারণে আর এই অভ্যাসের কারণেই কিন্তু সফল হয়েছে।
আপনি যদি আজকে সময়কে প্রপার ইউটিলাইজ না করেন, টাইম ম্যানেজমেন্ট না করেন, এই দিস টাইম উইল টেক রিভেঞ্জ ফ্রম ইউ। এই সময় কিন্তু প্রতিশোধ নেবে আপনাকে, কি করবে, আপনার নিদানকালে অসময়ে আপনার বার্ধক্যে এই সময় আপনাকে বুঝিয়ে দেবে যে তোমার সুসময়, তোমার যখন যৌবন ছিল তুমি আমাকে মূল্য দাওনি, আমাকে মূল্যায়ন করোনি, আজকে তোমার দুঃসময়ে আমিও তোমাকে মূল্যায়ন করব না। যৌবনে যখন একজন মানুষ ইবাদত বন্দেগী করে না, এটার উদাহরণটা আমরা এইভাবে নিতে পারি, একজন যুবক সে চিন্তা করছে যে আমি এখন সুঠাম, আমার সব কিছু, আর এইভাবেই বোধহয় আমি চিরকাল থেকে যাব, অর্থাৎ আমার শারীরিক শক্তি, শৌর্য, বীর্য সব সব যেন এরকমই থেকে যাবে, আর আমি সবসময় এই আমি যেই যেই স্টাইলে আমি লাইফ লিভিং করছি এইভাবেই আমার বাকি জীবনটা থাকবে, হুইচ ইজ টোটালি মিসকনসেপশন, সম্পূর্ণ ভুল ধারণা। সময়ের সাথে সাথে সব জিনিসের পরিবর্তন হয়, পৃথিবী পরিবর্তনশীল, প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল, মানুষের আয়ু পরিবর্তনশীল। তো কাজেই সে যৌবনে যখন ইবাদত বন্দিগী থেকে নিজেকে বঞ্চিত করে রাখে, সে চিন্তা করে যে আমি আরও কিছু দিন গেলে পড়ব, আরও কিছু বয়স হলে পড়ব, এক সময় এমন চলে আসে যার শরীরে যে বোন বোনের মধ্যে যে আপনার থাকে না, ক্যালসিয়াম থাকে, বিভিন্ন ধরনের মজ্জা থাকে, অস্থি মজ্জা থাকে, যেগুলো মানুষের বোনকে শক্তিশালী করে রাখে, ক্যালসিয়াম আমরা বলতে পারি, বিভিন্ন ধরনের আয়রন বলতে পারি, তো এই যে জিনিসগুলো এগুলো যৌবনে ঠিক থাকে তখন বান্দা ইবাদত করে না, যখন বার্ধক্যে চলে যায় তখন দেখবেন তার ঠিকমতো সে রুকু করতে পারছে না, ঠিকমতো সে সিজদা করতে পারছে না, তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, সে নিঃশ্বাস নিতে পারছে না, তার বুক ধড়ফড় করছে, মানে হার্টের যে যে পালস রয়েছে সেটা ইরেগুলার বিট করছে, অনেক ধরনের সমস্যা, চোখে মানুষ ঝাপসা দেখে, কানে মানুষ কম শোনে, আর ইভেন সবচেয়ে আফসোসের কথা হলো যে তার অজু ক্ষণে ক্ষণে ভেঙে যাবে, অর্থাৎ সে প্রস্রাবের যে বেগ রয়েছে সেটা সে কন্ট্রোল করতে পারবে না। তো যখন সে কন্ট্রোল করতে পারবে না, তার ইবাদত থেকে, ইবাদতের প্রতি এক তো ছিল তার উদাসীনতা, এরপরে সে ইবাদত থেকে টোটালটাই বিমুখ হয়ে যাবে, বিমুখতা ঘিরে ধরবে তাকে যে না আমার বোধহয় আমার শরীর না পাক শয়তান, আর এক তো হচ্ছে ইলমে দিন তার মাঝে নেই যে আমি কিসে পাক থাকবো কিসে না পাক থাকবো। আচ্ছা নাপাক যদি নাপাক অবস্থায় ইবাদত করা আদৌ যাবে কি যাবে না সে সম্পর্কে আমরা কখনো কোনো ইসলামিক স্কলারের দ্বারস্থ আমরা হইনি। মাজুর যারা থাকে শরিয়তের ভাষায় তার ক্ষেত্রে তো ইসলাম আলাদা বিধান করে দিয়েছে, সেই ইলম তো তার নেই, সে বলছে আমি নাপাক, আমি কী করে নামাজ পড়বো, আমি আমার অজু ধরে রাখতে পারি না, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মাঝে আমার অজু ভেঙে যাচ্ছে, আমাকে বারবার অজু করতে হচ্ছে। তো এইভাবে একজন মানুষ যখন তার সময়টাকে মিস ইউটিলাইজ করে, এটাকে বলা হয় আপনার ওয়েস্ট অফ টাইম, সে সময়কে ওয়েস্ট করে দিয়েছে, অপচয় করেছে, অপব্যবহার করেছে, এখন সময় তার সাথে বিশ্বাসঘাতকতা করছে,
জি
বিট্রয় করছে।
জি জি, ওই একটা উক্তিও আছে একজন বুজুর্গের যে সময় তরবারির ন্যায়,
ডেফিনেটলি
তুমি সময়কে কাটো না তোবা সময় তোমাকে
তোমাকে কেটে দেবে,
এরকম একটা আছে। আর আরেকটা বিষয় আছে যে যেহেতু আপনি সময়ের সঠিক ব্যবহারের ব্যাপারে বলেছেন, আর অনর্থক এখন থেকেই যখন আমরা যুবক তখন থেকেই যেন আমরা এই বিষয়গুলোর ব্যাপারে খেয়াল রাখি। হাদিস শরীফেও এসছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ইসলামের ব্যক্তির সৌন্দর্য হচ্ছে সে সেই বিষয়গুলো ছেড়ে দেয় যেগুলো অনর্থক অযথা, সেগুলো ত্যাগ করে দেয়, পরিহার করে সে। তারপর এইভাবে কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে। আরেকটি হাদিস শরীফ আছে যেটা খুবই চিন্তিত করে আমাদেরকে, ভাবায় যে হাদিস শরীফটি হচ্ছে, আল্লাহ তাআলা বান্দা থেকে নিজের রহমতের দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন, এটার আলামত হচ্ছে বান্দার অনর্থক কাজে মশগুল হয়ে যাওয়া।
আহা,
তো এই হাদিস শরীফটি নিয়ে আমাদের চিন্তা করা দরকার যে আমরা যে অনর্থক কাজে নিজের সময় অপচয় করছি বা নিজের সময়ের অপব্যবহার করছি, তো এই বিষয়টা আমার মহান রব, একমাত্র পালনকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, একমাত্র স্রষ্টা, আল্লাহই একমাত্র স্রষ্টা, আল্লাহই একমাত্র মালিক, তিনি আমার থেকে নারাজ হয়ে যাননি তো, তিনি আমার থেকে স্বীয় রহমতের দৃষ্টি ফিরিয়ে নেননি তো।
এটা রিয়েলাইজ করার জন্য তো জ্ঞানের প্রয়োজন। ওই রিয়েলাইজেশনটা যদি, ওই রিয়েলাইজেশন কখন আসবে, যখন এ সম্পর্কে আমার জ্ঞান থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন কিসের মাঝে রয়েছে, কিসের মাঝে নেই, এটা তো আমি বুঝতে পারছি না। আমরা যখন গুনাকেই গুনাহ মনে করি না, গুনাহকে মনে করছি বৈধ, জায়েজ, যেমন পরপুরুষ পরনারীর সাথে মেলামেশা, সমাজে এটাকে কতজন খারাপ মনে করে, দেখছে যে যাকে ইচ্ছা দেখছে, আল্লাহ তাআলা চোখ দিয়েছে দেখছে, এটা হচ্ছে চোখের অপচয়, চোখের অপব্যবহার, মিস ইউজ অফ আইসাইট, দৃষ্টিশক্তির এটাকে বলা হয় অপচয়, অপব্যবহার। এরপর হিয়ারিং পাওয়ার, লিসেনিং পাওয়ার, এ আমি কান দিয়ে আমি কী শুনছি, কী শোনার কথা ছিল, কী শুনছি, এটা হচ্ছে কানের অপচয়, কানের অপব্যবহার। ঠিক তদ্রূপ মুখের, আমি মুখ দিয়ে কী বলা উচিত আমার, হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে, আমার মুখ থেকে কী বলার কথা ছিল, আমি কী বলছি, অশ্লীল কথা বলা, ব্যাক বাইটিং করা, চকুলখুরি করা, কিংবা আপনার অহেতুক কথা বলা, অনর্থক কথা বলা, মানুষকে বকাবাধ্য করা, বক 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 করতে থাকা, টকেটিভ হয়ে যাওয়া, তো এই যে বিষয়গুলো, এক একটা জিনিস, যেমন এই মুখ আল্লাহ তাআলার নিয়ামত, নিঃসন্দেহে নিয়ামত, চোখ আল্লাহ তাআলার নিয়ামত, কান আল্লাহ তাআলার নিয়ামত, এই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বাক শক্তি যখন আমার থেকে কেড়ে নেওয়া হবে তখন আমরা কি করব, কি করব তখন? এই জন্য প্রতিটা জিনিসের প্রপার ইউটিলাইজ করতে হবে, প্রপার ইউজ করতে হবে। আজকে আপনি বিদ্যুতের কথা বলেছেন, এই যে লোডশেডিং পুরো জাতীয় পর্যায়ে একটা সমস্যা, কিছুদিন আগেও ছিল, এখন যারা আমরা ঘরে 10টা লাইট অপ্রয়োজনে জ্বালিয়ে রেখেছি,
জি
10টা লাইট, আমি আমার একেবারে ঘরটা যেন দিনের মতো লাগতে হবে, 5টা লাইট জ্বালিয়ে রেখেছি, আরে ভাই আল্লাহর বান্দা, এটা তো চিন্তা করুন যে কবরে আপনি কয়টা লাইট জ্বালাতে পারবেন, আপনার কবরকে কী করে আপনি আলোকিত করবেন সেটা তো ভাবুন, আপনার তো এই ঘর চিরকাল থাকবে না, সব কিছু, এভরিথিং উইল বি লেফট বিহাইন্ড, যখন আপনি কবরে চলে যাবেন সব পিছনে রয়ে যাবে, তো আপনি আপনার ঘরকে নয় কবরকে আলোকিত করুন, নিজের জীবনকে আলোকিত করুন ইলমে দ্বীনের মাধ্যমে, ইলমে দ্বীন অর্জন করুন, আপনার জীবন আলোকিত হয়ে যাবে, ইবাদত বন্দেগি করুন, কবর আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা?
অবশ্যই অবশ্যই। আর অপচয়ের কারণেই কিন্তু, যেহেতু আমির আল ইসলামের দামাত বরকাতুল্লাহ আলাইহি যে মদিনী ফুল দিয়েছিলেন সেটার মধ্যে অপচয় একটি বিষয় ছিল, অপচয়ের কারণেই কিন্তু কি হয়, আমাদের আমাদের যে এই আমরা যে বিভিন্ন কিছু দুর্যোগ মোকাবেলা করি, দুর্যোগের সময়ে থাকি এবং বিভিন্ন কিছু আমাদের সমস্যা, এটা কিন্তু একটা কারণ অপচয়। আমি বলছি এটার মধ্যে শুধু ধনীদেরকেই অন্তর্ভুক্ত করবো এরকমও না,
না না,
আমি আমি গরিব বা আমার কাছে যতটুকু আছে সেই জিনিসটাকে আমি কতটুকু পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে যথার্থভাবে ইউজ করছে এটাও কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, আমার কাছে হয়তো বা অনেক বেশি বিলাসিতার খাবার নেই।
এক কথায় বলতে পারি, যার কাছে যেটা আছে সেটাকে তাকে প্রপার ইউটিলাইজ করতে হবে।
অবশ্যই,
আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, আমার কাছে সময় আছে, আমি এর অপচয় করব না, আমার দৃষ্টিশক্তি আছে, যে অন্ধ মানুষ সে তার কীভাবে চোখকে সংযত করবে আর কীভাবে এটার প্রপার ইউজ করবে, একজন অন্ধ ব্যক্তি তার তো চোখই নেই, কিন্তু যার চোখ আছে তার তাকে এটা হেফাজত করতে হবে। তারপর হচ্ছে আপনার যেই যেই জিনিস সে অপচয় করছে এটা বুঝতে হবে যে আমি কী কী অপচয় করছি। আপনি এক কাপ চা খাচ্ছেন, চায়ের দোকানে বসে আপনি আড্ডা দিচ্ছেন, বয়স হয়ে গেছে 50, 60, 70, তার এই জ্ঞানটুকু নাই। বিশেষত আমরা দেখি পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে দেখি, সেখানে এমন এমন বিষয়ে কথাবার্তা হয় যেই বিষয়টা তার সাথে যায় না, সে বিষয়টা তার সাথে যায় না, দ্যাটস নান অফ হিজ বিজনেস। এই যে যে বিষয়টা তার সাথে যায় না সেই বিষয়ে সে আলোচনা করছে।
জি, অথচ আমাদের কথা,
দেশের কি অবস্থা, দেশের কি পরিস্থিতি, পলিটিক্যাল কি সিচুয়েশন যাচ্ছে, আচ্ছা কে আসবে মাসনাদের মধ্যে, কে পড়ে যাবে, কে পরবর্তীতে, সে ভাই এগুলো তো আমার চিন্তা ভাবনা না, আমি নিজেরটা চিন্তা করি যে আমি মরে গেলে আমার কবরে কি হবে, কে আমার কবরে কে মোমবাতি জ্বালাবে, আমার কবরকে কে আলোকিত করবে, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। এটা অনেক বড় একটা মিসম্যানেজমেন্ট আমাদের লাইফে। আপনি দেখেন অপচয়ের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা আরাফের মধ্যে চমৎকার তিনি ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করো, পানাহার করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এটা দেখতে হবে যে আমি আল্লাহ তাআলার বান্দা, উপরন্তু আমি একজন মুসলিম, এখন আমার কোন কাজটা আমার দ্বারা অপচয় হচ্ছে। মানুষ কিন্তু উদাসীন, মানুষ গাফিল, অপচয় সবার দ্বারাই কিছু না কিছু হয়, কিন্তু সেটাকে চেক দেয়া, সেটা থেকে বিরত থাকা, সেখান থেকে ফিরে আসা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ।
জি,
আপনার দ্বারা অপচয় হবে না এমনটা তো কেউ আপনি আমি গ্যারান্টি দিতে পারবো না, না ওয়ারেন্টি দিতে পারবো। সবার দ্বারাই কিছু না কিছু অপচয় হচ্ছে, আমরা কেউই কিন্তু এখান থেকে মুক্ত না। আমাদের সময় অপচয় হয়, আমাদের সব কিছু অপচয় হয়, কিন্তু যখনই সেটা মনে পড়বে, অর্থাৎ মুমিন ব্যক্তি যারা খোদা ভীরু থাকে, যখনই তাদের দ্বারা কোনো ধরনের এমন কোনো কাজ সংঘটিত হয় যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় বা শরীয়তের দৃষ্টিতে এটা অপছন্দনীয় জায়েজ না, তখন সে নিজেকে গুটিয়ে নেয়, তার স্মরণে চলে আসে যে না এটা আমি করব না, আমি তো এটা জানি, এই নলেজটা আমার আছে, কিন্তু যার জ্ঞান নেই সে কী করে ফিরে আসবে? আপনি একজন মানুষকে যদি জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেন, সে যদি সাঁতার কাটতে জানে, সে যত নিচেই যাক না কেন সে উপরে ভেসে উঠবে এবং সে সাঁতার কাটবে, চেষ্টা করবে কুলে ফেরার জন্য,
অবশ্যই
বাকিটা তার হায়াত তাকে সাপোর্ট করবে, তার জীবন যদি থাকে সে কুলে ফিরে উঠবে, জীবন যদি না থাকে সে সেখানেই মারা যাবে, অর্থাৎ সে মৃত্যুর আগ পর্যন্ত সে সাঁতার কাটবে বাঁচার জন্য। এখন কেউ যদি সাঁতার কাটতেই না জানে, ইফ সামওয়ান ডাজেন্ট নো হাউ টু সুইম, তাহলে সে কীভাবে নিজেকে বাঁচাবে, হাউ টু সার্ভাইভ, ইটস নট পসিবল। তো কাজেই এই সাঁতার কাটাটা যেমন একটা আর্ট, এটা একটা জ্ঞান, ঠিক তদ্রু ইলমে দিন অর্জন করা এটাও একটা আর্ট, এটাও একটা জ্ঞান। কেন সে অর্জন করবে? সে বিভিন্ন ক্ষেত্রে সে ভালো মন্দের হিতাহিত জ্ঞান তার মাঝে সৃষ্টি হবে ইলমে দিনের মাধ্যমে, যে হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং, হুইচ ইজ কারেক্ট অ্যান্ড হুইচ ইজ রং, হুইচ ইজ গুড ফর মি অ্যান্ড হুইচ ইজ ব্যাড ফর মি, এই জিনিসগুলো তখন সে কী করবে, জাস্টিফাই করতে পারবে, জাজমেন্ট করতে পারবে।
আরেকটি বিষয় কি, ওই একটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী একটি সংস্থার, যে আমাদের পৃথিবীতে যা খাবার উৎপাদন হয়,
জি,
তা আমাদের প্রয়োজন থেকে, যতগুলো জনসংখ্যা রয়েছে, মানুষ রয়েছে, আমাদের প্রয়োজন থেকে কিন্তু কয়েক গুণ বেশি।
জি,
তারপরও এ সত্ত্বেও দেখা যায় কি, যে কোটি কোটি মানুষ ক্ষুধার্থের কারণে মারা যাচ্ছে, কোটি কোটি শিশু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ তারা এই এই অবস্থাতে আসেই না যে তাদের যে নিউট্রিশনটা আছে সেটা তারা পরিপূর্ণ করতে পারবে, নিতে পারবে খাবারের কারণে। অথচ আমরা কি জানছি, আমরা কি জেনেছি, বা আমরা আমাদের কাছে কতটুকু রয়েছে, এতটুকু রয়েছে যা আমাদের প্রয়োজন পূরণ করে তারপরও কয়েক গুণ বেশি। তো এই যে এত সংখ্যক লোক ক্ষুধার্তের কারণে মারা যাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, বা এতগুলো শিশু যাদের নিউট্রিশন পরিপূর্ণ তারা নিতে পারছে না খাবারের কারণে, তো এটার জন্য দায়ী কারা? এটার জন্য অবশ্যই তারা দায়ী যাদের কাছে খাবার থাকা সত্ত্বেও তারা সেটা অপচয় করছে। তারা যদি সেটাকে অপচয় না করে সেটাকে যথার্থ ব্যবহার করতো, যথার্থভাবে কাজে লাগাতো, তাহলে কিন্তু এই পরিস্থিতির শিকার আমরা হতাম।
ইসলামের খুব চমৎকার একটা, ইসলামের মূল সৌন্দর্য হচ্ছে
জি
মধ্যম পন্থা অবলম্বন, দরমিয়ানা। আপনার যে কোনো বিষয়ে ইসলাম সবসময় বলেছে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, না একেবারে তুমি কৃপণতা করো, আর না একেবারে তুমি অপচয় করো, অপব্যয় করো, এটা কিন্তু ইসলাম বলেনি। কিন্তু মানুষ এক্ষেত্রে ইলমে দিন না থাকার কারণে, ইলমে দিন না থাকার কারণে না সে কৃপণতা থেকে বাঁচতে পারে, আর না সে অপচয় অপব্যয় থেকে বাঁচতে পারে। আর মানুষ খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ বাসস্থান সব কিছুতেই কিছু কিছু ক্ষেত্রে এখন অপচয় করা অপব্যয় করা এটা মনে হচ্ছে একটা স্টাইল হয়ে গেছে। আপনি চায়ের কাপে চা খাচ্ছে, একটু চা ছেড়ে দিচ্ছে, এটা এটার ইয়েটা বলুন। এখন তাকে যদি প্রশ্ন করে
কেমন কথা
যে আপনি কেন ছাড়লেন এটা, পার্সোনালি আপনি যদি তাকে প্রশ্ন করেন, আমি কিন্তু সমাজের প্রেক্ষাপট বলছি আর এমন একটা বিষয় নিয়ে বলছি, কেউ যদি এটাকে বোঝার চেষ্টা করে সে আসলেই সে উপকৃত হবে। তাকে যদি সে চেষ্টা করেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তো সে কি বলবে যে পুরো চাটা খেয়ে নেয়া এটা অভদ্রতা, বরং এটা হচ্ছে ভদ্রতা, কিছুটা চা কিছুটা খাবার প্লেটে ছেড়ে দেয়া, কিছুটা নাস্তা করলে কিছুটা ছেড়ে দেয়া। এক তো হচ্ছে সে ওপেনলি বাইরে করছে এটা মানুষকে দেখানোর জন্য, যখন সেই অভ্যাসটা তার মাঝে রয়ে যাচ্ছে সে কিন্তু ঘরেও কিন্তু তাই করছে, ঘরেও
জি
তাই করছে। এখন এই যে অপচয়টা করছে, এই অপচয় সে কিসের জন্য করছে? পাছে লোকে কিছু বলে, লোক ক্যা কহেঙ্গে, লোক ক্যা কহেঙ্গে, লোক ওহি কহেঙ্গে। আপনি ভালো করবেন সেটাও সমালোচনা করবে, মন্দ করবেন সেটাও সমালোচনা করবে মানুষ। খুব সুন্দর একটা ঘটনা মনে পড়লো, একজন লোক গাধা নিয়ে যাচ্ছে এক গ্রাম দিয়ে, এক গ্রামের মাঝখান দিয়ে গাধা নিয়ে যাচ্ছে, তো তার গাধার রশি তার হাতে, তো সে কী করলো রশিটাকে টেনে নিয়ে যাচ্ছে। এখন কিছু দূর যাওয়ার পরে লোকেরা সেই গ্রামের দেখলো, তো বলছে দেখো দেখো লোকটা কত বোকা, বাহন থাকতে সে হেঁটে হেঁটে যাচ্ছে, গাধার উপর চড়ে যাচ্ছে না, কত বোকা
জি।
তো এই কথাটা ওই লোকটার কানে গেল, তখন সে চিন্তা করলো আসলেই তো বোকামি এটা। তখন সে কী করলো গাধার উপর চেপে বসলো, গাধার উপর চেপে কিছু দূর যেতে না যেতেই আরও কিছু মানুষ সামনে দেখা গেল, তারা বলছে যে আহা দেখো লোকটা কত নিষ্ঠুর, কত পাষাণ, এমন একটা অবলা নিরীহ একটা প্রাণীর উপরে এত বড় একটা মানে মানুষ বসে আছে, কোনো কাণ্ডজ্ঞান আছে, কোনো বুদ্ধি আছে? পূর্বের মানুষ কি বলল? বোকা। পরের মানুষ কি বলল? যে তাকে নিষ্ঠুরতার তকমা দিয়ে দিল, তাকে যে নিষ্ঠুর, কোনো কাণ্ডজ্ঞান নেই। এরপর সে চিন্তা করলো আসলেই তো অবলা নিরীহ একটা পশু, আমি তার উপর চড়ে আছি, তা আমার উপর কেউ যদি চড়তো তো আমার কেমন লাগতো। এই ভেবে সে নিচে নেমে কি করলো গাধাটাকে নিজের কাঁধের উপরে নিল। এখন সে হেঁটে যাচ্ছে, গাধা যখন তার কাঁধের উপরে, এরপর সামনে আরও কিছু লোক দেখা গেল, বললো ভাই এ তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ, নির্বোধ, মূর্খ, আরে গাধাকে কেউ কাঁধের উপরে উঠায়? হ্যাঁ, এখন এই মানুষটা চিন্তা করছে করি তো কী করি, রশি দিয়ে টেনে নিয়ে গেল মানুষ সমালোচনা করছে, গাধার পিঠে পিঠে চললেও মানুষ সমালোচনা করছে, গাধাকে কাঁধের উপর চললেও চড়ালেও মানুষ সমালোচনা করছে, এই মানুষ দেখছি আমাকে কোনো দিকেরই ছাড়ছে না, আমাকে কোথাও মানে আমাকে শান্তি দিচ্ছে না। তা আসলে এটাই হচ্ছে সমাজের বাস্তবতা যে মানুষ আপনার সমালোচনা করবে। আপনি নামাজি তবু সমালোচনা হয়ে অনেক বড় নামাজি হয়ে গেছে, অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, আরে কাল পর্যন্ত তো এই গান শুনতো, কাল পর্যন্ত তো এই গালমন্দ করতো, অথচ তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না, তার প্রেজ করছে না। তো লোক ক্যা কেহেঙ্গে, পাছে লোকে কিছু বলে সেটা তোয়াক্কা করার কোনো দরকার নেই। আপনি চা খাচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য,
জি
আপনি এই নিয়তে চা পান করেন যে চা পান করে আমার শরীরে যে একটা চঞ্চলতা চলে আসবে, একটা শরীরে একটা রিফ্রেশমেন্ট চলে আসবে, এর দ্বারা আমি ইবাদত করব আল্লাহ তাআলার, এর দ্বারা আমি ইলমে দ্বীন অর্জন করব। এরপর হচ্ছে এই যে চাটা ছেড়ে দেওয়া হলো, এই যে প্লেটে একটু খাবার ছেড়ে দেওয়া হলো, এই যে নাস্তার টেবিলে একটু খাবার ছেড়ে দেওয়া হলো, এই খাবারটা দিয়ে অন্য কোনো দুঃখী দুস্থ মানুষের ক্ষুধা কিন্তু নিবারণ হতে পারে সেটা কিন্তু আমরা ভাবি না। এই খাবারটা চলে যাচ্ছে কোথায়? ডাস্টবিনে। অপচয় হচ্ছে, অপব্যবহার হচ্ছে, আর এই অপচয় অপব্যবহার মানুষকে হারাম দিকে মানুষকে লিড করে, হারাম উপার্জনে মানুষকে উদ্বুদ্ধ করে। আপনি যখন অপচয় করবেন, অপব্যয় করবেন, তখন আপনার অর্থ ফুরিয়ে যাবে, আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না, তখন আপনাকে কী করতে হবে? হারাম উপায়ে, কারণ আপনার
লিগ্যাল
বরকত শূন্যতা দেখা দেবে, আর লিগ্যাল ওয়েতে আর্নিং মানি দিয়ে মানুষ কিন্তু অপচয় অপব্যবহার করতে পারে না, টাকা লুটাতে পারে না, তখন সে হারাম পন্থায় যাবে। আর হারাম পন্থা সম্পর্কে আল্লাহ নবী কী এরশাদ করেছেন? আল্লাহ নবী এরশাদ করছেন সহিহুল জামে কিতাবের মধ্যে বর্ণিত, আল্লাহ নবী এরশাদ করছেন যে প্রত্যেক ওই সকল শরীর যা হারাম দ্বারা গঠিত তার জন্য জাহান্নামী উপযুক্ত স্থান। যাদের শরীর হারাম দ্বারা গঠিত, হারাম উপার্জন, হারাম টাকা, খানা পিনা, মানে পানাহার দ্রব্য জিদ দিয়ে যে সে খাবার সময় চিন্তা করছে না আমি কী খাচ্ছি, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, এটা কে নিয়ে এসেছে, কোত্থেকে নিয়ে এসেছে, এ সম্পর্কে আমার ইসলাম কী বলে, কোল্ড ড্রিঙ্কস হলো, বিয়ার হলো, তো এগুলো জানার জন্য আপনি কখন জানবে? যখন আপনার মাঝে ইলমে দিন থাকবে। আপনার মাঝে ইলমে দিন নেই,
জি
আপনার সামনে শুকরের মাংস এনে রাখাও যা, গরুর মাংস এনে রাখাও তো, আপনি তো জানেন না যে শুকরের মাংস হারাম, ওই জ্ঞানটা তো থাকতে হবে। এখন বলবেন যেটা কে না জানে শুকরের মাংস হারাম, এটা আবার কেমন কথা হলো, মোবাইল লেগে দাওয়াত ইসলামী বলে দিল শুকর। ভাই একটা শুকরের মাংস যখন আপনাকে স্লাইস করে এনে দেবে, আপনি কি করে আইডেন্টিফাই করবেন? ইভেন কোনো একটা গরু যদি জবাই কেউ করলো, এক কোপে সেটাকে জবাই করলো, বিসমিল্লাহ পাঠ করা হলো না, আল্লাহু আকবার পাঠ করা হলো না, তখন সেই গরুর যে জবাইকৃত গরুর মাংসর বিধান কি হবে আপনার জন্য? কে বা কারা জবাই করলো? এই জন্য জ্ঞানী মানুষ খাবার আগে ভাবে, আর মূর্খরা ভাবে খাওয়ার পরে আমি কি খেলাম, যখন পেটে গিয়ে এটা মোচড় দেয়, যখন পানিশমেন্ট শুরু হয়ে যায়, শারীরিক সমস্যা শুরু হয়ে যায়, তখন তারা ভাবতে শুরু করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
জি খুব সুন্দর আলোচনা করলেন, অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর এর জন্য জ্ঞান অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ তাআলা কিছু দর্শক আমাদেরকে স্মরণ করেছেন কল দেওয়ার মাধ্যমে, আর অনেকেই তো দেখছেন, অনেকে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সংযুক্ত রয়েছেন, তো আমরা কিছু দর্শকের কল শুনবো, তারা কি আমাদেরকে বলছেন, কি জানাচ্ছেন।
একটা বিষয় আমি একটু শেয়ার করব আপনার সাথে, দর্শক মাশাআল্লাহ সামনে রয়েছে, সবার সচেতনতা, সবার ঈমান বাঁচাতে হবে।
জি
আমি বলি যে হোয়েন আওয়ার প্রপার্টি ইজ লস্ট দেন সামথিং ইজ লস্ট, হোয়েন আওয়ার মানি ইজ লস্ট দেন সামথিং ইজ লস্ট, বাট হোয়েন আওয়ার ফেইথ ইজ লস্ট, বিলিভ ইজ লস্ট, দেন উই হ্যাভ টু থিঙ্ক আওয়ার এভরিথিং ইজ লস্ট, এভরিথিং, আমাদের সব কিছু হারিয়ে গেল, এটা ভাবতে হবে। কেন? ইমানটা এমন একটা মূল্যবান জিনিস, এটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। ইদানিং বাজারে এমন কিছু মাংস দেখা যাচ্ছে যার মাঝে কোনো হাড় নেই, আপনি বলেন তো হাড়বিহীন কোন মাংস আছে পৃথিবীতে? আপনি যদি একজন কষাইয়ের দোকানে যান, সেখানে যদি কষাইকে বলেন যে ভাই হাড় দিয়েন না, সে আপনাকে কী বলবে জানেন? ভাই আমিও হাড় সহ কিনে আনছি, আর হাড় ছাড়া গরু হয় নাকি? আপনাকেও হাড় নিতে হবে, আমি হাড় কিনে এনেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে হাড় নেই, সমাজ থেকে মানে এই ইয়ে থেকে চারিদিক থেকে হাড় উবে গেছে, হঠাৎ করে উড়ে গেছে, হাড় দেখা যাচ্ছে না চোখে। আপনাকে যখন একটা খাবারের জায়গায় কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে শুধু মাংস এনে দেবে, মাংসের পিস এনে দেবে, এক টুকরো হাড় নেই, আপনাকে তো ভাবতে হবে যে এই হাড়বিহীন মাংস কোত্থেকে এলো। এটা কি আদৌ কোনো প্রাণীর নাকি এটা আর্টিফিশিয়াল মাংস আমার সামনে দেয়া হলো? আর্টিফিশিয়ালও মাংস এখন ক্রিয়েট হচ্ছে।
ওহো,
তো কাজেই এই যে জ্ঞান বারবার মাদনী চ্যানেল থেকে একটা মেসেজ দেয়া হয়, ইলমে দিন অর্জন, ইলমে দিন অর্জন, ইলমে দিন, এগুলো অর্জন করার এটাই হচ্ছে। আর ইলমে দিন অর্জন করলে মানুষের যে বুদ্ধিমত্তা রয়েছে, স্মরণ শক্তি রয়েছে, আরও বেশি তেজ হয়ে যায়, ধারালো হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত তখন তার মাঝে কাজ করে। যেন কেননা আল্লাহ তাআলা ইলমে দিন অর্জনকারীকে পছন্দ করেন।
সুবহানাল্লাহ।
হাদিসও মোবারক আছে, এক সাহাবী আসলেন মৃত্যুর পূর্বে, তিনি জানতেন যে আমি আর ক্ষণিকের মেহমান, আল্লাহ নবীর কাছে বললেন যে আমি ক্ষণিকের মেহমান, এই মুহূর্তে আমি কি করব। আল্লাহ নবী বললেন যে ইরশাদ করলেন যে তুমি ইলমে দিন অর্জন করো। সে ইলমে দিন অর্জনরত অবস্থায় তার ইমানের সাথে মৃত্যু হলো। কেননা ইলমে দিন অর্জনের অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক এর মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে।
অবশ্যই অবশ্যই, খুব সুন্দর বলেছেন। অবশ্যই আমাদেরকে ইলমে দিন অর্জন করতে হবে, আর ইলমে দিন অর্জন করার মাধ্যমেই আর এটাই আমাদের জন্য ইনশাআল্লাহ মুক্তির উপায় হবে। জি, আমাদের সাথে আমাদেরকে কিছু দর্শক শ্রোতা কল দিয়েছেন, তো কলগুলো চালিয়ে দিন। জি,
আমার নাম হলো কলিবদ্দিন ময়মনসিংহ কলিপুর। কথা দিয়েছে নির্মিত দেখি মানুষকে বলি, বেশ আরাম লাগে, আপনি অনেকটা সংশোধন রয়েছি ইনশাআল্লাহ, বাবার পরিবারের সবাই দেখে দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক,
আমিন।
আপনার পরিবারকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখুক, আপনার পরিবারকে সুস্থ রাখুক। জি, অন্য কল চালিয়ে দিন।
রংপুর বিভাগ ঠাকুরগাঁও জেলা, আব্দুল সাত্তার। আপনাদের মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগছে, আর দেখতেছি তোমার সুন্দর সুন্দর আলোচনা, জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।
মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিজেও দেখবেন এবং অন্যকেও দেখতে উৎসাহিত করবেন, যেভাবে আপনি অনেক কিছু শিখতে পারছেন বা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অন্যান্য ইসলামী ভাইয়েরাও সচেতন হবে। জি, অপর কলটি চালিয়ে দিন।
খন্দকার আতাউর রহমান, কাইমান্দা বলার পথে বলছি। মাদানী চ্যানেলটাই খুবই ভালো লাগে, অনেক মানে উপকৃত হচ্ছে, মানে হৃদয় হৃদয় গেছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই মদিনী চ্যানেল আমাদের জন্য অনেক বড় নেয়ামত। যেভাবে মদিনী চ্যানেলের মাধ্যমে এক সংখ্যক, যেমন আমি আপনি বসে নেকির দাওয়াত পৌঁছানোর সুযোগ পাচ্ছি, আবার অপরদিকে অনেক দর্শক শ্রোতা রয়েছে যারা কিন্তু ইলমে দ্বীনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে অনেক উপকৃত হতে পারছে। ফয়জানে মদিনা তে একজন ইসলামী ভাই এসছেন নিজের সন্তানকে নিয়ে, দেখেন মদিনী চ্যানেলের মাধ্যমে কত সুন্দর একটা মেসেজ তার কাছে গেছে। তিনি বলছে তার ওয়াইফের এটা ইচ্ছা, তার বাচ্চার মায়ের এটা ইচ্ছা এবং তার এটা ইচ্ছা বাচ্চার বাবার, যে তাকে আলিম বানাবে, সে যেন আলিম হয়, সে যেন দিনের খেদমত করে। সে বলল যে তার বলার কিছুটা বাক্য এরকম ছিল, সারাংশ বলছি। সে বলল যে হুজুর, আমি শুধু এটা চাচ্ছি, আমার বাচ্চার মা শুধু এটা চাচ্ছে, সে যেন একজন আলিম হয়, এমন আলিম হয় যে দিনের খিদমত করতে পারে। জি, অবশ্যই মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, ইলমে দিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এর সাথে সাথে যেমন আমাদের যতগুলো আলোচনা হলো, আপনি মদিনী ফুল দিলেন, এর মধ্যে কিন্তু এই বিষয়টা বারবার উঠে এসেছে যে আমার কাছে যদি ধর্মীয় জ্ঞান থাকে তাহলে আমি সচেতনতা পাব, অর্থাৎ আমি সচেতন হব ধর্মীয় জ্ঞানের মাধ্যমে, আর যখন আমি সচেতন হব তখন আমি পার্থক্য করতে পারবো, বা একটা কথা বলার পূর্বে, একটা কাজ করার পূর্বে, যে এটা অনর্থক হয়ে যাচ্ছে না তো, বা এটা অপব্যবহার বা অপচয় হয়ে যাচ্ছে না তো, বা যেটা বলছি বা যেটা করে ফেলছি সেটা গুণা হয়ে যাচ্ছে না তো। তো এই যে আমরা সচেতনতা পাবো, সচেতন হব, এর মাধ্যমে কিন্তু আমি গুণা থেকে বাঁচতে পারবো এবং অপরকেও বাঁচাতে পারবো। আর এর মাধ্যম কি হলো? ইলমে দিন হলো। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইলমে দিন। আরেকটি,
হ্যাঁ কল নিয়ে নেন, তারপরে আমি আপনার এই কথারই রেশ ধরে আমি একটা,
জি জি আপনি বলেন না প্লিজ।
যে কথাটা বলছি আপনি বারবার, আপনিও বলছেন আমিও বলছি ইলমে দিনের কথা, বর্তমান যে জেনারেশনটা এরা তো যে কোনো কিছু খুঁজে বেড়ায় গুগলের মাঝে, কোনো একটা ইবাদত বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, বিদআত, আচ্ছা বিদআতের মধ্যে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা সেটা তো জানি না ক্লাসিফিকেশন, যে বিদআত কত প্রকার, কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু বৈধ না অবৈধ, এটা কি শিরিক হবে না বিদআত হবে না জায়েজ হবে না মুস্তাহাব হবে, এটার জন্য কোথায় যাই? গুগলে যাই আমরা। আর গুগলে কিছু মানুষ এটার পক্ষে কথা বলছেন, কিছু মানুষ এটার বিপক্ষে। অর্থাৎ ওই গুগল থেকেই এখন যদি সে বিপক্ষে চলে যায়, বিপক্ষের হাতে যদি পড়ে যায়, তাহলে সে কী শিখল? বিপক্ষটাই শিখল, অর্থাৎ রাইট মেসেজটা তার কাছে গেল না, রাইট ইনফরমেশনটা থেকে সে বঞ্চিত হয়ে গেল, যেটা একটা মুস্তাহাব কাজ, একটা সওয়াবের কাজ, বৈধ কাজ, এটাকে কেউ বলে দিল বিদআত, কেউ বলে দিল শিরিক, সে ওটাই জেনে গেল। তো আমাদের আস্থা এখন হয়েছে কোথায়? ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায়। আমরা আমাদের যত জ্ঞান আছে, যত প্রশ্ন আছে, আমরা সেখানে হাতড়ে বেড়াই, সার্চ করে বেড়াই, এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা কতটুকু? কারণ এখানে মিস ইনফরমেশনও আছে, রাইট ইনফরমেশনও আছে, রাইট ইনফরমেশন। এখন কোনটা আপনার জন্য, আপনি কোনটা, আপনি হয়তো সার্চ করতে গিয়ে রং ইনফরমেশনটা পেয়ে গেলেন, দেন হোয়াট টু ডু? আপনি তো বিপদগামী হয়ে গেলেন, আপনি মিসগাইডেড হয়ে গেলেন, আপনার আকিদা খারাপ হয়ে গেল, আপনার বিশ্বাস খারাপ হয়ে গেল, এখন আপনি কী করবেন? এই জন্য মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদের বলবো, যারা উলামায়ে আহলে সুন্নত যারা আছেন, তাদের দ্বারস্থ হন, তাদের শরণাপন্ন হন, কোনো প্রশ্ন থাকলে তাদের কাছে আসুন, জানার নিয়তে আসুন, বোঝার নিয়তে আসুন। কিছুদিন আগে এক লোক আমাকে প্রশ্ন করছে, ভাই এত মত, এত দল, এত পথ, কী করবো? কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ, কেউ বললে পড়লে সওয়াব আছে, কেউ বলছে এটা গুনাহ হবে, ইমান চলে যাবে, মানে এখানে হচ্ছে কি, মানুষ হয়ে যাচ্ছে বিভ্রান্ত, মানুষ হয়ে যাচ্ছে
জি
বিপদগামী, তার ইমান তার আমল পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি তাকে বললাম যে আপনাকে ওটা দেখার দল নেই, দরকার নেই যে কতগুলো দল হয়েছে, হ্যাঁ আপনি এটা দেখুন যে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, হ্যাঁ করি। এখন আমি যদি কোনো কিছু রাইট বলি, সেটা তো আপনি হয়তো মানবেন না যে আমি হয়তো ভুল বলছি, তা আপনি আল্লাহ তাআলাকে তো মানেন, বলে হ্যাঁ মানি, তা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে সঠিক পথ, পথের উপর যেন আমি থাকি, আমি যেন সঠিক মানুষদের সংস্রব, সঠিক মানুষদের সাহচর্য যেন আমি সবসময় গ্রহণ করি, আর সঠিক মানুষদের সাথে থেকেই যেন ইমান সহকারে দুনিয়া থেকে যেতে পারি। বলা হয়েছে সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স, হাদিসে পাকে আছে যে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দোয়া মুমিনের হাতিয়ার, দোয়ার মাধ্যমে ভাগ্য পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়, দোয়া ইবাদতের মূল মগজ বলা হয়েছে। তো দোয়ার প্রতিও তো আমাদের সেই ভ্রুক্ষেপ নেই যে হাউ টু সাপ্লিকেট, উই ডোন্ট নো রিয়েলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা জানি যে কী করে দোয়া করতে হয়।
জি অবশ্যই, আসলে
মানে রং নাম্বারে ডায়াল করা, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে।
জি জি, আর এটা কিন্তু হবে ইলমে দিনের মাধ্যমেই, ইলমে দিনের মাধ্যমেই কিন্তু আমরা সঠিকটা জানতে পারবো। স্বাভাবিক একটা কথা যে যদি সব কিছু গুগলের মাধ্যমেই জানতে পারতাম, তাহলে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট হতো না,
হতো না কোনো প্রতিষ্ঠান হতো না।
হ্যাঁ, এতগুলো যে চিকিৎসা বিজ্ঞান আছে সেগুলো গুগলের মধ্যে সার্চ করে আর ইউটিউবের মধ্যে দেখেই করা যেত, এমন কিন্তু হয়েছে। মানুষের বোকামির সীমা কতটুক বোকামির সীমা মানুষ ছাড়িয়ে গেছে যে বিভিন্ন কিছু চিকিৎসা বিষয়ক বিভিন্ন কিছু গুগলের মধ্যে দেখে, ইউটিউবের মধ্যে দেখে তারা
ট্রিটমেন্ট করছে,
হ্যাঁ ট্রিটমেন্ট করার ট্রাই করছে
গুগলের ইয়ের মধ্যে দেখে, সোশ্যাল আপনার ইউটিউব বলেন গুগল বলেন, সেখানে দেখে সে বিল্ডিং উঠাচ্ছে, শেষ পর্যন্ত বিল্ডিং ভেঙে পড়ে গেছে। ভাই এটা ইঞ্জিনিয়ারের কাজ, একটা ট্রিটমেন্ট করা একজন পেশেন্ট, সে সার্জিক্যাল নাকি মেডিসিন, সে মানে জেনারেল মেডিসিন, তো কোন জিনিসটা কাজে লাগবে এটা একজন যিনি ট্রিটমেন্ট করেন ফিজিশিয়ান তিনি বলতে পারবেন, একজন ডক্টর বলতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়া দেখে আপনি সেখান থেকে নির্ণয় করে নিলেন যে আমার এই ওষুধটা আমার জন্য ভালো, আপনি সেটাই খাওয়া শুরু করলেন। এমনও তো হতে পারে যে এর যে সাইড ইফেক্ট রয়েছে সেটা আপনার জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে, কিন্তু একজন চিকিৎসকের কাছে গেলে, একজন ডক্টরের কাছে গেলে তিনি আপনার শারীরিক অবস্থা আগে দেখবেন, জিজ্ঞেস করবেন যে এই সমস্যা আছে, সব কিছু জেনে তারপরে ওষুধ লিখবেন, কারণ এই ওষুধের সাইড এফেক্টও থাকে। এগুলো হচ্ছে ঠিক তদ্রূপ একজন আলিমে দিন, একজন ইসলামিক স্কলার, একজন মুফতি, তিনি বলতে পারবেন যে আপনার জন্য কোন কাজটা করা এটা বৈধ হবে, কোনটা ভালো হবে, কোনটা অবৈধ হবে, কোনটা আপনার ভালো হবে, কোনটা মন্দ হবে। তো কাজেই এই মেসেজটা আজকে আমি মনে করি যে আমরা যে কোনো প্রশ্নের জবাব সেই ওই এক জায়গাতে গিয়ে সার্চ করি, গুগলে গিয়ে সার্চ করি, সেখানে তো ভালো ইনফরমেশনও আছে মন্দ ইনফরমেশনও আছে, তা আমি কোনটা মনে করবো যেটা আমার জন্য সঠিক? যদি আমার মন্দর মধ্যেই পড়ে যায় ডায়াল নাম্বারটা, তাহলে তো আমি ওই পথের মধ্যেই আমি হাঁটলাম।
জি জি, তো সহজ উপায় হচ্ছে যে বুজুর্গানের দিন যে পথ অবলম্বন করেছেন, আর সত্যি বলতে তাই যে যতদিন পর্যন্ত আমাদের বড় যারা আছে, মা বাবা হোক, শিক্ষক হোক, বুজুর্গানের দিন হোক, আমাদের ভিতর যতদিন তাদের আদব সম্মান বজায় থাকবে আমরা কিন্তু সঠিক পথে চলতে পারবো, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি কিন্তু আমাদের দিকে থাকবে। আল্লাহ না করুক কারো থেকে যদি তার মা বাবার আদব চলে যায়, শিক্ষকের আদব চলে যায়, সেই শিক্ষাও কিন্তু তার কোনো কাজে দেয় না। ঠিক সেইভাবে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নবী রাসূলগণ রয়েছেন, সাহাবায়ে কিরামগণ রয়েছেন, তাবেইন রয়েছেন, তাবা তাবেইন রয়েছেন, বুজুর্গানের দিন রয়েছেন, ওলামা মাশায়েখ রয়েছে, তাদের কিন্তু আমাদের সম্মান করতে হবে। আমরা যখন তাদের সম্মান করব, তাদের সিরাত পড়ব, জীবনী পড়ব, তখন কিন্তু আমি জানতে পারবো যে আসলে তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ফয়জানে, তাদের কারণে আমাদেরকে আমাদেরকে পথ দেখিয়ে দিবে, পথ প্রদর্শন করবেন। কারণ আমি আমরা অনেক ঘটনা শুনেছি এরকম যে খুব গুনাহগার ছিল ইভেন বিধর্মী, যখন তারা বুজুর্গানের দিন, কোনো একজন মাশায়েখ, কোনো একজন আলিমে দিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ওলির সংস্পর্শতায় এসছে, তো সাথে সাথে তার মন পরিবর্তন হয়ে গেছে, সে ইমানদার হয়ে গেছে, আর এমনও ঘটনা আছে আল্লাহর ওলি হয়ে গেছে। তো মানুষ কখনো কল্পনাই করতে পারেনি যে এ এমন ব্যক্তি কখনো আল্লাহ তাআলার পথে ফিরে আসবে। সে আল্লাহ তাআলার পথে ফিরে এসছে, এর মধ্যে কারণ কি দাঁড়িয়েছে যে সে কোনো বুজুর্গের আদব করত, বা কোনো কারণে কোনো বুজুর্গের আদব করেছে। বিসমিল্লাহ শরীফের আদবের ঘটনা যদি আমরা পড়ি, বিশর হাফি রহমতুল্লাহি তাআলা, সে কিন্তু ইসলাম থেকে দূরে ছিল, ইসলামের যে জ্ঞান আমল এই সব কিছু থেকে দূরে ছিল, মদ্যপায়ী ছিল, কিন্তু আল্লাহ তাআলার নামের আদব করার কারণে তাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন যে সে যেহেতু খালি পায়ে হাঁটতো, যেই পথ দিয়ে হাঁটতো, যেখানে সে চলাফেরা করতো, কখনো কোনো
পশু প্রাণী কখনো
মলত্যাগ করেনি। তো এটা কিন্তু কিভাবে অর্জন হয়েছে? সম্মানের মাধ্যমে। তো অবশ্যই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে সম্মান করতে জানতে হবে, সম্মান করা শিখতে হবে, আর এই সম্মান, এই ইলমের দিন আর বিভিন্ন বিষয় সম্পর্কে জানা, বুজুর্গানের দিন সম্পর্কে জানার একটি মাধ্যম হচ্ছে মদিনী মুজাকারা। জি, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমির আহলে সুন্নাতের খুবই জনপ্রিয় প্রোগ্রাম, শুধু আমাদের দেশেই নয় সমগ্র বিশ্বে জনপ্রিয়। অনেক মুসলমান মুসলিম ভাই বোনগণ একত্রিত হয়ে, ভাইয়েরা একত্রিত হয়ে, বোনেরা নিজেদের ঘরে পর্দায় একত্রিত হয়ে, তারা কিন্তু খুবই আগ্রহের সাথে মদিনী চ্যানেলের মাধ্যমে মদিনী মুজাকারা দেখে এবং নিজের জীবনে পরিবর্তন আনে এবং অনেক কিছু দিন ও দুনিয়ার কল্যাণের কথা শিখে। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব যেন মদিনী মুজাকারাতে অংশগ্রহণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন।